राधिका च रनारेनु भूषण कोरिया तनु
राधिका च रनारेनु भूषण करिया तनु
अनायस पावे गिरी धारी
से पावे गिरे धारे
अनाया से पावे
गिरे धारे
अनाया से पावे गिरे धारे जय जय राधान वृंदावन जार धाम राधिका चरण रेणु भूषण
भूल कर दे
राधिका चरण आश्रय जे करे से महाशय राधिका चरण आश्रय जे करे से अरे मुई जाई बोली हारी तारे
मुई
जयो जयो राधा नाम वृंदावन जार धाम जयो जयो राधा सुख पीला से रो निधि कृष्ण सुख
पीला से रो निधि
आनो राधार कुनो गान ना सुनिलो मोरो कान भक्त संगे सदा
रस लीला प्रेम कथा
तार भक्त संगे सदा
रस लीला प्रेम कथा
जे करे से पाए धन
राधा
नाम गाने
पे कोई दुकाता हो जाओ मन रवे था
মহারাজ আসছেন একটু রাস্তা দিন
ভানু রাজনন্দিনী এইবার আমায় করো দয়া বিষভানু রাজনন্দিনী এইবার আমায় একবার জয় দাও একবার জয় দাও ও বিষভানু রাজনন্দিনীর জয় দাও অব রাশেশ্বরী বিনোদিনী জয় দাও রাশেশ্বরী জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে
আপনারা যে স্থানে উপস্থিত হয়েছেন আপনারা শুনলেন যে হচ্ছে রাধা কুণ্ড, বর্তমানে এর নাম হচ্ছে রাতদ্বীপ। রাধা কুণ্ডের অপভ্রংশ রাতদ্বীপ অথবা রতি থেকে রাত হয়েছে। এখানে রতি সর্বোৎকৃষ্ট অবস্থা, এখানকার মাহাত্ম সম্বন্ধে আমরা বিকাল বেলা ওখানে সভাতে আমরা বলব। সংক্ষেপে দু একটি কথা মাত্র নিবেদন করে এখানে বক্তব্য সমাপ্ত করব। প্রথমে একটি লাইন আমি বলবো, আপনার পিছনে বলবে,
রাধারানী কি জয় মহারানী কি
আপনার উপস্থিত হয়েছে আমি বললাম যে এটা রাধা করি, এটিকে আর সর্বোচ্চ কোন স্থান নাই পৃথিবীতে, শিষ্য বর্তকে আর কই বিশ্ব মে বৈকুণ্ঠ মে বৃন্দাবন মে কই ভি স্থান নেই এইখানে এসে নিতাই প্রভু প্রেমেতে গড়বড় করে গেছে। কোন প্রেমেতে গড়বড় করে গেছে? কানাই প্রেমে, যদি কানাই প্রেম না থাকে তাহলে এমনি প্রেমে বৈকুণ্ঠে প্রেম, এর জন্য ব্রজিত এখানে যে নাম আছে প্রেম, প্রেম মানে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম মানে আবার কি? কৃষ্ণের প্রতি যে প্রেম, কৃষ্ণের প্রতি যেরকম যত রকমের প্রেম আছে তার মধ্যে শ্রীমতী রাধিকার প্রেম হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেই রাধা, শ্রীমতী রাধিকা এবং রাধাকুণ্ডের মধ্যে কোন ভেদ নাই। যেরকম হচ্ছে রাধাকুণ্ড কৃষ্ণ কুণ্ড, কৃষ্ণ এবং শ্রীমতী রাধিকা অভিন্ন, ওইরকমে এই স্থানেতে এই শ্রীমতী রাধিকার স্থান সর্বোচ্চ স্থান, মাধ্যমিক লীলার স্থান। শাস্ত্রেতে ঘুরি ঘুরি মহিমা বলেছেন, এমনকি উপদেশ আমৃতেতে শ্রীল রূপ গোস্বামী বলছেন, প্রেষ্টাই রবি অসুলভাম কেম পুনর্ভক্তি ভাজা, কেম পুনর্ভক্তি ভাজা। যারা সাধারণ লোক, যাদের ভক্তি আছে তাদের কথা কি? এমনকি নারদ প্রভৃতি মা উচ্চ এইসব নারদ ঋষি মতন লোক, তাদের পক্ষে অসুলভ। তিনিও চিন্তা করতে পারেন না শ্রীমতী রাধিকার কথা, এই তাহার কৃষ্ণের প্রতি যে তাহার প্রেম। তিনি বলছেন, বৃন্দা বিপিনম সুরম্যম অপ্তাশ্রীমান শোগোবর্ধন সারা শাস্তরিকা রসময়ীম কিং তাবত অন্নস্থলৈ যস্যাপি অংশ লবেন নার্হতি সম্যক মুকুন্দশ্চ প্রাণব্যধিক প্রেম দ্বৈতম তৎকুণ্ডম মেবাশ্রয়। অন্য সমস্ত কথা কি? বৈকুণ্ঠ অপেক্ষাও পরা মধুপুরী। কেন? জনিত মধুপুরীতে কৃষ্ণের জন্ম হয়েছে। বসুদেব মহারাজ এখান থেকে নিয়ে গোকুলেতে তিনি গিয়েছেন, আর কত রকমের তিনি লীলা বিলাস করেছেন। বৈকুণ্ঠেতে ভগবানের অবতার, তার জন্ম ইত্যাদি নাই, তার কেউ মাতা পিতা নাই, কিন্তু মধুপুরীতে তার মাতা পিতা আছে, অন্য সব তাহার লীলা আছে। বৈকুণ্ঠ অপেক্ষাও মধু দ্বারকা, দ্বারকা অপেক্ষাও মথুরা, মথুরা অপেক্ষা বৃন্দাবন। বৃন্দারণ্যম সুরণ্যম অপি অত্যন্ত সুরম্য বৃন্দাবন, সেখানে রাসস্থলী সমস্ত গোপীগণকে নিয়ে কৃষ্ণ সেখানে রাস করেছেন। মথুরা ইত্যাদিতে রাস ইত্যাদি নেই, দ্বারকাতে রাস নেই, সেখানে গোপীগণের প্রাধান্য বৃন্দারণ্যেতে। কিন্তু এই বৃন্দারণ্য যাহার মহিমার একটি কণা পর্যন্ত নাই, সেকে রাধাকুণ্ড গোবর্ধন ইত্যাদির কি বলব। এই যেখানে রাধা বৃন্দাবনেতে রাসস্থলী, সেই রাসস্থলী যে বৃন্দাবন, নন্দগাঁও এবং বরসানা অন্য বৃন্দাবনেতে ভাণ্ডীরবন ইত্যাদি রয়েছে, কিন্তু এই যেখানে রাসস্থলী বৃন্দাবন সেইটি তাহার একটি অংশের লও মাত্র নাই, সেই যে রাধাকুণ্ড। এই রাধাকুণ্ডকে আমি পুনা 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 আমি বন্দনা করি, বুঝুন। কেন? বৈকুণ্ঠেতে, বৈকুণ্ঠের অপেক্ষা দ্বারকাতে তার কোটি কোটি লক্ষ্মীগণ আছেন, তার মধ্যে সে ১৬১০৮ প্রধান, সেখানে সত্যভামা রুক্মিণী ইত্যাদি রয়েছেন, কিন্তু তারা কৃষ্ণ কে প্রীতি করে তাকে বশীভূত করতে পারেন নাই। যদি মান হলো তাহলে কৃষ্ণ একটি যদি হুঙ্কার দিয়ে দিল তখন তাহাদের মান দূর হয়ে যায়। বলেন যে সত্রাজিতের কন্যাকে আমার রাজমহল থেকে বাহার করে দাও, তখন সত্যভামা যত মান করে থাকুন না কেন, তাহার পদেতে এসে প্রণত হবেন, লজ্জিত হয়ে তার পিছনে বসে যাবেন। কিন্তু বৃন্দাবনেতে যদি কৃষ্ণ কিছু যদি বলেন তাহলে ওরাই কুঞ্জ থেকে বাহার করে দিবে। এইরকম হচ্ছে রাধাকুণ্ড স্থান। তিনি বলবেন যে আমার কুঞ্জ থেকে বেরিয়ে যাও, কালো কালো লোকের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই, এমন প্রেমের বশীভূত। এই স্থান হচ্ছে শ্রীমৎ, এই হচ্ছে রাধাকুণ্ড। এই জন্য বলছেন যে অন্য লোকের কথা কি, স্বয়ং কৃষ্ণ কাচুমাচু হয়ে এই রাধাকুণ্ড তটেতে রাধারানী কে প্রসন্ন করবার জন্য আর সেখানে তিন বেলা স্নান করেন। অঘ রিপু রপি যত্নাত অত্র দেব্যা প্রসাদা প্রসন্ন কীট কটাক্ষ প্রাপ্তি কাম প্রকাম যদ অনুসরতি উচ্চৈ স্নান সেবানুবন্ধৈ তদ বিসুর বিরাধা কুণ্ডম এব আশ্রয়ো মে। আমি একমাত্র রাধা কুণ্ডকে আশ্রয় করি। কেন আশ্রয় করি? আশ্রয় করি এই জন্য কৃষ্ণচন্দ্র স্বয়ং তিনি কে সর্বকারণ কারণম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সর্বকারণ কারণ তিনি, এমনকি তিনি দ্বাদশ রসের মূল বিগ্রহ অখিল রসামৃত মূর্তি প্রসিমর রুচিরুদ্ধ তারকা পালি কলিত শ্যামা ললিত রাধা বিদুর এমন শ্রীকৃষ্ণ রসস্বরূপ রস বৈশ, কিন্তু এখানে তিনি রস বৈশ হলেও আর সব লোক দ্বাদশ রসে তাহার সেবা করছে, কিন্তু তথাপি রাধা কুণ্ড তরেতে এসে শ্রীমতী রাধিকার একটু বক্রনয়ন দর্শন করেই তিনি কাচু মাচু হয়ে তিন বেলা স্নান করছেন ওখানে আর ধ্যান পূজা পাঠ তিনি করছেন। অপরিপুরপি যত্নাত অত্র দেব্যা প্রসাদ দেবীর প্রসাদের জন্য আপনি আমার এই ঝুলিতে আপনার মানটা প্রদান
করেন।
এই জন্য কাচু মাচু হয়ে তিনবার স্নান করেন, ত্রিসন্ধ্যা এক বেলা না তিন সন্ধ্যা। যিনি কে এই নিত্যানন্দ প্রভুর উপাস্য, যদি তিনি না কৃপা করেন না নিতাই কি প্রেম দিবে? ওই প্রেম দিবার জন্য নিতাই এসেছিলেন, ওই রাধা প্রেমের একটা কণিকা মাত্র। সব সময় তিনি ভিতরে ভিতরে অরঙ্গ মঞ্জরি হয়ে ওই সব সময় রাধে 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 মন্ত্র জপছেন আর উপর থেকে কৃষ্ণ প্রেমী গুলি দান করছেন। এই জন্য নিতাই প্রভুর অত মহিমা, নাই তো নিতাই মহিমা কিসের হবে? এই সবগুলি এখানকার মহিমা। তা আমরা এই তত্ত্ব অনুসারে আমরা ওখানে বসে বেশ ভালো ভাবতে এক ঘন্টা দেড় ঘন্টা এই সবগুলি অনুশীলন করবো। আজকে এই পর্যন্ত এখানে আমার বক্তব্য সমাপ্ত করি, ওখানে যেয়ে আমার আছে
আমার কিছু বক্তব্য আছে।
তোমার চরণ
ধরে
দিয়া পদ ছায়া তোমার চরণ ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ দাসে ছয় বেগ তুমি ছয় দোষ সধি ছয় গুণ ছয় সত সঙ্গম দেহ হে আমায় বসেছি সঙ্গে রয়াসে ছয় সত সঙ্গম দেহ হে আমায় বসেছি সঙ্গে আমি সঙ্গ আছে বসে আছি সঙ্গ সাধু সঙ্গ পাব বলে সঙ্গ আছে বসে আছি সাধু সঙ্গ পাব বলে সঙ্গ বসেছি সঙ্গে রয়াসে বসেছি সঙ্গে একাকি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে প্রভু একাকি আমার নাহি পাইব হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সব ক্ষতি আছে প্রভু কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সকল কে বলে আমি তো কানাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তবো পাছে পাছে আমি তো কানাল কৃষ্ণ কৃষ্ণ ধাই তবো বৈষ্ণব গণের কৃপা ব্যতীত ভগবত কৃপা লাভ করতে পারবো না আমরা তাদের কৃপাই আমাদের একমাত্র জীবের সম্বল এবং তাদের কথা গোবিন্দ শুনবে আমাদের কথা শুনবে না এই জন্য বৈষ্ণবের আনুগত্যে তাদের চরণ তলে প্রান্তি ধুলি যদি কৃপা লাভ করতে পারি তবে গোবিন্দ কৃপা আমাদের হবে তাই বলছে এইবার আমায় করো দয়া এইবার আমায় ওগো পরম দয়াল বৈষ্ণব ঠাকুর এইবার আমায় করো দয়া পরম দয়াল বৈষ্ণব ঠাকুর এইবার আমায় আমায় চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া আমি ওই চরণ শরণ নিলাম চরণ ছাড়া করো না গো ওই চরণ শরণ নিলাম চরণ ছাড়া একবারে জয় দাও ওই পরম দয়াল বৈষ্ণবিন্দের জয় দাও হরি বল 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 দয়াল বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ
কবি হবে বলো সেদিন আমার
কবি হবে বলো সেদিন আমার কবি হবে বলো সেদিন অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার অপরাধ ঘুচি শুদ্ধ নামে
কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার
কবি হবে বলো সেদিন আমার,
কবে হবে
সিনাদি কহি না কবে নিজে মানি সহিষ্ণুতা গুণ হৃদয়ে তে আনি, সিনাদি কহি সকলে মানদ আপনি অমানি, সকলে হয়ে আশা দিব নাম রস সার,
হয়ে আশা দিব নাম রস সার,
কবে হবে বলো সেদিন আমার,
কবে হবে
ধন জনয়ার কবিতা সুন্দরী বলিবনা চাহি দেহ সুখ করি, ধন জনয়ার
কবিতা সুন্দরী বলিবনা চাহি দেহ সুখ করি,
জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, জন্মে জন্মে দাও অহৈ তোকে ভক্তি চরণে তোমার,
অহৈ তোকে
আর কবে হবে বলো সেদিন আমার,
কবে হবে
করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ পুলকিত দেহ গদ গদ বচন, করিতে শ্রীকৃষ্ণ আর বৈবর্ণ বেপথু হবে সংঘটন, বৈবর্ণ নিরন্তর নিত্য ববে অসুধার, নিরন্তর আর কবে হবে বলো সেদিন আমার,
কবে হবে
আর কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, কবে আমি নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে, নাচিয়া গাহিয়া বাতুলের প্রায় ছাড়িয়া বিচার,
বাতুলের প্রায় ছাড়িয়া বিচার,
কবে হবে বলো সেদিন আমার,
কবে হবে বলো
আর কবে নিত্যানন্দ মোরে করি দয়া ছাড়াইবে মোর বিষয়ের মায়া, কবে নিত্যানন্দ
মোরে করি দয়া,
আজি দিয়া মোরে নিজ চরণের ছায়া, দিয়া মোরে নিজ নামের হাটেতে দিব অধিকার, নামের হাটেতে দিব অধিকার, কবে হবে বলো সেদিন আমার,
কবে হবে
আমি কিনিব লুটিব হরি নাম রস নামে রসে মাতি হইব বিবশ কিনিব লুটিব ভোগ রসের রসিক চরণ পরশ রসের করিয়া মো জীব রসেয় নিবার করিয়া আর কবে হবে বলো সেদিন আমার কবে হবে আর কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া
নিজ
সেদিন আমার কবে হবে আর কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া হইবে উদয়
এখানে বলছে কবে জীবে দয়া হইবে উদয় সেটা কিরকম দয়া আপনারা অনেকে জানেন যে অনেক স্কুল হাসপাতাল ডাক্তারখানা ইত্যাদি করে তাদের সেবা করা এই দয়া
কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয়
কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ
কবে নিজে দয়া হবে কবে ভগবানের ভজন করব কবে এইরকম মনে জাগৃত হবে সেই বলছে
কবে জীবে দয়া হইবে উদয় নিজ সুখ ভুলি সুদিন হৃদয় কবে জীবে দয়া ঠাকুর ভক্তি বিনোদ করিয়া বিনয় ভক্তি বিনোদ শ্রিয়া গাট হল করিবে প্রচার কবে হবে বলো সেদিন আমার কবে
বলি অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার আর কবে হবে বল সেদিন আমার
ছেলে দ্রৌপদী পঞ্চস্বামী ভেবেছিল আমাদের রক্ষা করবে দ্রৌপদী মনে করেছিলেন কিন্তু ভগবান কৃপা আসে নাই যখন দ্রৌপদী নিজেও চেষ্টা করেছে যে আমি নিজেকে রক্ষা করতে পারি তখন আসেনি যখন দু হাত তুলে সারেন্ডার হয়েছে গোবিন্দ চরণে তখন গোবিন্দ বলেছে মা ভয় মা ভয় ভয় নাই অতএব আমাদের গুরু বৈষ্ণব গোবিন্দ চরণে সরান আমাদের সারেন্ডার হতে হবে এবং দু হাত তুলে কৌর নিতাই বলে রাধে বলে কানতে হবে
রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ হরি বল রাধা রমণ হরি বল জয় জয় রাধা রমণ
রমন হরিব রাধা রমন
বলা সচিনন্দন গৌর হরি
পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাপদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনন্দে গৌরভক্তিশে নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ৈ সদালয়ে কৃষ্ণভক্তায় নমো তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি ত্বয়া বিনা ইতি বিজ্ঞায় রাধে তং মাম চরণং
আমরা আজকে নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে সমুদ্র গড়িতে উপস্থিত হয়েছি। এই স্থানের নাম হচ্ছে সমুদ্র গতি। সমুদ্র গঙ্গাকে আশ্রয় করে এখানে তাহার গতি লাভ করেছিলেন, গতি লাভ মানে প্রেম লাভ করেছিলেন। তিনি গৌরলীলা এবং কৃষ্ণলীলা এখানে তিনি সমভাবেতে যুগপত ভাবেতে এখানে আস্বাদন করেছিলেন, তিনি প্রেম গতি লাভ করেছিলেন। এই জন্য তাহার এই স্থানের নাম হচ্ছে সমুদ্র গতি। দ্বিতীয় এখানে হচ্ছে সমুদ্রগড়। সমুদ্রগড় মানে আপনার স্মরণ করলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ধাম পরিক্রমা থেকে যে এখানে সমুদ্র সেন নামক একজন রাজা থাকতেন। দ্বাপর যুগের পরে দ্বাপরের যুগের কাছাকাছি ভীমসেন বিরাট সৈন্য নিয়ে দিগ্বিজয় করতে 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 নদীপ ধামেতে আসেন। এইখানে সমুদ্র সেনের উপরেতে তিনি আক্রমণ করেন। সমুদ্র সেন তার যে ঘোড়া ছিল যজ্ঞে ওটাকে নিয়ে তিনি বেঁধে দিলেন। তিনি মনে মনে ভাবছেন যে কৃষ্ণের তো দর্শন করা হলো না, জীবন বৃথা গেল যদি কৃষ্ণ দর্শন না হল। এখন ভীমসেন সৌভাগ্যক্রমে এসেছেন, যদি ভীমকে আমি ভয় দেখাইতে পারি তাহলে তিনি আর্তনাদ করে কৃষ্ণকে এখানে ডাকবেন, তখন তাকে আমি দর্শন করব। তাহলে বুঝুন যে সমুদ্র সেন কত বলবান ছিলেন যে তিনি আগেই তিনি মনে মনে ভাবছেন সমুদ্র সেনের নিকটেতে ভীম একটি সাধারণ যোদ্ধা, এই জন্য তিনি বলছেন যে তাকে কিরকম আমি যদি পরাজিত যদি করে দিই আর তাকে ভয় দেখিয়ে দিই তাহলে তিনি আর্তনাদ করবেন আর তার আরতিতে কৃষ্ণ এখানে তিনি চলে আসবেন। তাহলে বুঝছেন যে কত বলবান ছিল তিনি। তাই হল ভীম আক্রমণ করবার পরে মহারাজ সমুদ্র সেন ভীমকে পরাস্ত করেন, বানেতে জরিত করে দিলেন। তখন ভীম দেখলো যে সে তান্ত্রিক আমার সব লোক বলবে যে সে কৃষ্ণ এদের পক্ষে হয়েও আইরা পরাজিত হল। এই জন্য কৃষ্ণ আর তা হে কৃষ্ণ হে গোবিন্দ রাখুসরণ অব তো জীবন হারি, আমি যদি আপনি না আসেন আর এই সাধারণ একটি নগণ্য রাজা আর আমাকে যদি হারিয়ে দিল তাহলে আমার বদনামী অপমান হবে না, অপমান হবে কার, আপনার বদনাম হবে যে আপনার আমরা শরণাগত, সবসময় আপনারা আমাকে রক্ষা করেন। আর শেষ পর্যন্ত আমরা একটা সাধারণ রাজার কাছে আর এখানে আমরা হেরে গেলাম, এই জন্য করুণা করে তাকে ডাকাতে কৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। ভীম তিনি দেখেন না, তিনি কি দেখলেন, অদ্ভুত শ্যাম সুন্দর রূপ, সুন্দর কেশ, তিনি কিশোর মূর্তি। কিশোর মূর্তি কোথায় থাকেন? দ্বারকাতে থাকেন কি? নবকিশোর নটবর গোপবাস
গোপবেশ বেনুকর
বেনুকর, এই যে মূর্তি তিনি দেখলেন, দেখে তিনি প্রেমিতে গর্ভবত হয়ে গেলেন। প্রভু আপনার এই রূপটা দেখলাম, কিন্তু আমার আরো কিছু দর্শন করবার ইচ্ছা। তাহলে কি ইচ্ছা? ইচ্ছা তো তিনি জানেন, সঙ্গে সঙ্গে গৌর মূর্তি তিনি প্রকাশ করেন, অদ্ভুত গৌর রূপ। তাহার দর্শনটা দেখেন কি অসংখ্য লোক লিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দ দ্বৈতাচার্য বক্রেশ্বর হরিদাস ঠাকুর এরা সব নৃত্য করছে, আর স্বরূপ দামোদর ইত্যাদি তারা গান করছে, আর সকলি প্রেমেতে একার বিভোর হয়ে গড়াগড়ি দিচ্ছে, আর তারা গানকে খুব কীর্তন করছে। সঙ্গে সঙ্গে আবার কি দেখছেন এই বইটা লিখা আছে, তিনি দেখলেন যে কুমুদ বনিটা এই সমুদ্র সেনের এই যে রাজ্য এই যে সমুদ্র গড়ি এটা কি বৃন্দাবনের সব বন তো এখানে আছে, তো এখানে দেখলেন কি কুমুদ বন। কুমুদ বন কাকে বলে? যেখানে সরোবরে সুন্দর সুন্দর কুমুদের ফুল পদ্ম ফুল কমল ফুল অত্যন্ত সুন্দর ভাবে দেশে ফুটে আসে। কৃষ্ণ কি করেন, গোপীরা কি করেন, ওর মধ্যে থেকে ফুল পুষ্প চয়ন করে দিয়ে সুন্দর মালা গাঁথেন। কৃষ্ণ অদ্ভুত কলাকারী করে আর তিনি সুন্দর মালা গাঁথেন, গোপীরাও করে পরস্পর পরস্পরকে ওই মাল দেয়। আর কি রাধাকুণ্ডের নিকটেই আছে কুমুদবন, রাধাকুণ্ড থেকে প্রায় দু তিন মাইল, ওইখানে তে হিন্দোল লীলা হয়, হিন্দোলের মানে ঝুলা, গোপীরা সখীরা তাকে ওই হিন্দোল লীলাতে তাকে চড়িয়ে রাধা কৃষ্ণ যুগলকে তারা ঝুলাচ্ছে। সেখানে দাস সখ বাৎসল্যের
নাহি কগোচর
নাহি কগোচর, এই যে লীলা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং কুমুদ বনের এই সমস্ত যে লীলা যে সমুদ্র সেন দেখছেন যে তারা সখীরা ঝুলাচ্ছে সুন্দর কুমুদুরীর মালা দর্শন করে পরস্পর দিচ্ছেন, তার মধ্যে আবার উঁচু নিয়ে যাচ্ছেন আবার এদিকে নিচে নিয়ে যাচ্ছেন, যে কৃষ্ণ চান নিজে থেকে হয়ে যাচ্ছে। এই সমস্ত লীলাগুলি দর্শন করে দিয়ে রাজা একবার কৃতার্থ হয়ে গেল। এই লীলাতে সখ দাস এবং বাৎসল্যের গোচর নাই, এখানে তে শ্রীমতী যশোদা দেবী আসতে পারবেন না, নন্দ বাবা আসতে পারবেন না, যে লীলাতে ঝুলা ইত্যাদি হচ্ছে, এই সীতাম শুভ মধুমঙ্গল পর্যন্ত সেই লীলাতে প্রবেশ নাই, সে লীলা এই সমুদ্র সেন দেখলে। তাহলে বুঝেছে তার কত সৌভাগ্য, ভীমের কোটি জন্মে তো এইটা সম্ভব আছে কি? এই লীলা দেখবে ঝুলাতে ঝুলানো সখী গণেতে আর ওই কুমুদ বনেতে গিয়ে রাধাকুণ্ড তটেতে গিয়ে তিনি যদি পায়টা উপর করে মাথাটা নিচে করে অঙ্গুষ্ঠের উপর যদি কোটি বছর দাঁড়ান গাছ বৃক্ষ এর রাধাকুণ্ডেতে তপস্যা করে তারও সম্ভব আছে কিনা আমি বলতে পারি না। অতএব ইনি কি স্তরের লোক বুঝুন, একটা দিকে দেখছেন কি রাধা কৃষ্ণ কুমুদ বনেতে রাধাকুণ্ডেতে নানা রকম মধ্যাহ্নিক লীলা মধ্যে প্রবেশ করে তাহাকে দর্শন করছেন ইনি, আবার অন্যদিকে মহাপ্রভুর এই কীর্তন স্বরূপ দামোদর রায় রামানন্দ যেখানে নৃত্য করছেন বক্রেশ্বর পণ্ডিত হরিদাস ঠাকুর অদ্বৈতাচার্য অচ্যুতানন্দ নৃত্য করছে আর গান করছে কে কে মুকুন্দ আর বাসুঘোষ সঞ্জয় এরা সকল করছে, সেই কীর্তন কিরকম হতেছে ভীম দেখবে কি? ভীমের সৌভাগ্য আছে এইরকম কীর্তন দেখবার আর তার মধ্যে সম্মিলিত হওয়ার, কোটি জন্মেও হবে কিনা আমি বলতে পারি না। এই সব বিচার করবার জন্য কতগুলি সিদ্ধান্ত আছে। কি সিদ্ধান্ত? প্রথমেই দেখতে হবে উত্তমা ভক্তি কাকে বলে। যাদের উত্তমা ভক্তির বিচার নাই তারা এইগুলি বুঝতেই পারবেন না, তার মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনারা বৃহৎ ভগবতামৃত মধ্যে চলুন, সনাতন গোস্বামীকে শিক্ষা গুরু করে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মার্জনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তম। উত্তমা ভক্তি কাকে বলে? প্রথমে ভক্তি বলে কৃষ্ণানুশীলনম, কায়িক বাচিক এবং মানসিক যত রকমের চেষ্টা আছে, তাছাড়া ব্যতীত ভাবনা বর্তম মনকে অতিক্রম করে, সেটি কি? ভাব, স্নেহ, মান, প্রণে, রাগ, অনুরাগ, ঈশ্বর। এতদ দ্বারা অখিল চেষ্টা পরায়ণ হয়ে কায়িকী বাচিকী মানসিকী তার মধ্যে আবার প্রবৃত্তাত্মক অনিবৃত্তাত্মক যাবতীয় সমস্ত অনর্থ অপরাধ এমনকি দ্বারকার মহিষীগণের ধ্যান পর্যন্ত, এমনকি সক্ষ দাস্য বাৎসল্য থেকে অমিশ্রিত শুদ্ধা প্রেমা গোপী ভক্তি, এইটি উত্তমা ভক্তির লক্ষণ। এই যারা উত্তমা ভক্তির মধ্যে যাবে নিত্য নিরন্তর কৃষ্ণের অখিল চেষ্টা পরায়ণ, নিজের জন্য কোথাও কিছু থাকবেন উত্তমা ভক্তি বলা হতে পারে, যদি অন্নাভিলাষ শূন্য থাকে আর জ্ঞান কর্ম আদি অনাভিলাষ। জ্ঞান কর্ম আমরা ছাড়তে পারবো না, কিন্তু যে জ্ঞান কর্ম ভক্তির পোষক ওইগুলিকে নিয়ে যাতে ভক্তি আচ্ছাদিত না হয়ে যায়, আর অন্যদিকে কোন রকম ভাবে কৃষ্ণ ভক্তি ছাড়া কৃষ্ণের সেবা ছাড়া অন্য কোন অভিলাষ থাকবে না, ইচ্ছা থাকবে না, তখন এইটা হচ্ছে উত্তমা ভক্তি। এই উত্তমা ভক্তি অনুশীলন যাহারা করে তাদেরকে তিন ভাগে বিভাগ করা হয়েছে। একজন হচ্ছেন সাধন ভক্ত, একজন ভাব ভক্ত, আবার প্রেম ভক্ত। তার মধ্যে যারা এই সাধন করছে তার মধ্যে মনে করি যে যারা স্বরূপ সিদ্ধি হয়ে গেছে, স্বরূপ সিদ্ধি মানে কি? যাহাদের আদৌ শ্রদ্ধা, সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, আসক্তি হয়ে ভাবের মধ্যে প্রবেশ করে দিয়ে তার উপরে উঠে গিয়ে স্বরূপ সিদ্ধি যাহাদের হয়ে গেছে, কি স্বরূপ সিদ্ধি? নিজের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ তারা বুঝতে পারছে, তাদেরকে বলে স্বরূপ সিদ্ধ। ভাবাবস্থার শেষ সীমা এরা মহাভাগবতের মধ্যে, ভাগবতের মধ্যে গণিত হয়। এই ভাগবতের মধ্যে দেখাচ্ছেন যে পাঁচ প্রকার লোক, কি কি পাঁচ? প্রথম হচ্ছে জ্ঞানী ভক্ত, তারপরে শুদ্ধ ভক্ত, তারপরে প্রেমী ভক্ত, তারপরে
প্রেমপর ভক্ত,
প্রেম পর তার দু কাঠি উপরে
প্রেমাতুর,
প্রেমাতুর ভক্ত। এরা সকলই মহাভাগবত, মহাভাগবতের মধ্যে প্রথম যারা জ্ঞানী ভক্ত। জ্ঞানী নির্বিশেষ জ্ঞানীর এখানে কথা নেই, এখানে জ্ঞানী ভক্তকে যারা শান্তরসের উপাসক, চতুষণ, প্রহ্লাদ, ভীষ্ম, এই সবগুলি হচ্ছেন জ্ঞানী ভক্ত। ভক্ত কিন্তু তার মধ্যে ঐশ্বর্য জ্ঞান কিছু মিশ্রিত, কৃষ্ণকে বশীভূত করতে পারবে না, কিন্তু শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত, এটা বুঝে রাখতে হবে। ইনি হলেন কে? চতুষণ, প্রহ্লাদ আর কৃষ্ণ পিতামহ, এরা কি? জ্ঞানী ভক্ত। এদেরও স্বরূপ সিদ্ধি আছে, স্বরূপ সিদ্ধিওয়ালা নিচে বালাকে কৌনকে বলা হচ্ছে না এর মধ্যে, তারপরে শুদ্ধ ভক্ত। এরা এই যে জ্ঞানী ভক্ত, এরা নারায়ণ, কৃষ্ণ, রাম এবং অন্য যে ভগবানের সমস্ত অবতার আছে সকলকে এই ভগবান জ্ঞান করে, তাদের এর মধ্যে কোনো প্রতি একটা খাস নিষ্ঠা নাই, এদের উপাস্য স্থির হয় না যে কে উপাস্য, সকলই উপাস্য, সকলই ভগবত তত্ত্ব। এরপরে শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তকে যাহা উপাস্য ঠিক হয়ে গেছে, কৃষ্ণের মধ্যে একান্ত কি ভাব এসে গেছে, কিন্তু অভি সাধন পরায়ণ, কিন্তু ভাব মধ্যে এসে স্বরূপ সিদ্ধি হয়েছে, অম্বরীশ মহারাজ তার ভাব সিদ্ধি আছে, স্বরূপেতে তাহার আছে, তার সমস্ত ইন্দ্রিয় গুলি কৃষ্ণের সেবাতে নিযুক্ত করেছেন, একটাও বাদ নাই। এদের মধ্যে বাদ থাকতে পারে জ্ঞানী ভক্তের মধ্যে, ইনি মুখের দ্বারা কীর্তন না কেতে ঘ্রাণ ঠাকুরের এইসব চন্দন তুলসী প্রভৃতি, এর মনে দ্বারা ভগবত চিন্তন, অষ্টকালী লীলা চিন্তন, আর পায়ের দ্বারা এই হেঁটে হেঁটে পরিক্রমা ইত্যাদি, ভগবানের সেবা পাদ সেবা আর ঠাকুরের অর্চন ইত্যাদি যা কিছু আছে সব তিনি করছেন, শ্রীমদ ভাগবতে বিশেষ রূপেতে বর্ণন করা আছে। কি শ্লোকটা
সবাই
এটার দ্বারা অম্বরীশ মহারাজ, তাহলে ইনি জ্ঞানী ভক্তি থেকে শ্রেষ্ঠ কেন, ইনার মধ্যে দাস্য ভক্তি এসে গিয়েছে, একটু কৃষ্ণের সঙ্গে সম্বন্ধে এসে গিয়েছে যা এদের হয় নাই, ইনার থেকে শ্রেষ্ঠ কে, প্রেমী ভক্ত সিদ্ধ এখানে এসে গেল, যাদের স্বরূপ সিদ্ধির তো আছেই, বস্তু সিদ্ধি হয়ে গেছে রামচন্দ্রের প্রতি, আর বস্তু সিদ্ধি হয়ে রাম তাহার একমাত্র নিষ্ঠা রামের মধ্যে, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মত সর্বস্ব রাম কমল লোচন, কৃষ্ণ আছে অন্য অবতার আছে কিন্তু ইনার রামের মধ্যে এমন নিষ্ঠা, রাম যদি কৃষ্ণ আসেন বলবেন যে প্রভু আপনি ধনুষ বাঁধলেন তাহলে আপনাকে প্রণাম করব, এমনই কৃষ্ণকে প্রণাম করবেন না। দ্বারকাতে একবার গিয়েছিলেন, সেখানেতে কৃষ্ণকে হতে হল রাম, তিনি সত্যভামাকে বললেন যে তুমি তাড়াতাড়ি করে হনুমান আসে, তুমি সীতা হয়ে যা, উনি বলছে আমি সীতার ভার ধারি না, তখন রুক্মিণীকে বললেন রুক্মিণী, তখন তিনি সীতা হলেন, তখন হনুমান এসে তাকে প্রণাম করলেন, এমন তাহার নিষ্ঠা, এমনকি তিনি বুক ফেড়ে দেখিয়ে দিলেন, রোম রোমেতে তাহার রাম রাম অন্তর বাহিরে, কোটি কোটি তিনি হনুমান হয়ে যেখানে যেখানে রামের গুণগান হয় সেখানে তিনি যাবেন, এই জন্য তিনি প্রেমী কৃষ্ণ রামের বিরহেতে তিনি অত্যন্ত আতুর হয়ে ওই কোন বনেতে কিং পুরুষ বর্ষেতে তিব্বতে সবসময় ক্রন্দন করছেন, এখানে রামের কত রকমের যে সেবা করেন তাহার ইজ্জতার, ইনার থেকে আর একটু উপরে প্রেম পর ভক্ত, প্রেম পর ভক্ত কাহারা, যাহারা মধ্যে দাস্য তো আছেই কিন্তু তার মধ্যে একটু সখ্যও আসছে, কোনো সময় একটু বাৎসল্যও এসে যাচ্ছে, এই জন্য এটার দ্বারা সমৃদ্ধ যে দাস্য এইটা আছে পাণ্ডবগণের, এই জন্য হনুমানের অপেক্ষা অত্যন্ত শ্রেষ্ঠ, অর্জুন বলি আমার রথ খালি সেনার ভিতরে তেমনি চল, দু সেনার ভিতরে কৃষ্ণ ঘোড়াটাকে হেঁকে ওখানে নিয়ে যান, ঘোড়াদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে লালন পালন করছেন, এমনকি অর্জুন যে আদেশ দিয়েছে পালন করছেন। আপনার জানেন কৃষ্ণের বড় সুন্দর একটি ভগিনী ছিল, তার নাম ছিল সুভদ্রা, রূপে গুণে সব প্রকারে অত্যন্ত, বলরাম দেব বলদেব তাহাকে বিবাহ দিতে চেয়েছিলেন, তিনি কৃষ্ণ চালাকি করে কি করে দিলেন, অর্জুনকে ত্রিদণ্ডী সন্ন্যাসী বানিয়ে দিয়ে আর দ্বারকাতে পাঠিয়ে দিয়ে আর তাহাকে বলেন যে তুমি একে নিয়ে পালিয়ে যাবে, রথ নিয়ে ওখানে গেলেন, সুভদ্রা আসলেন সুভদ্রাকে রথের উপর নিয়ে, তখন বলদেব প্রভু অত্যন্ত রেগে ছিলেন, তখন কৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছিলেন অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে এই জন্য আমি ফের চলে আসি, এরকম হোক কৃষ্ণের কত প্রিয় যে তাহার ভগ্নী দিয়ে অর্জুনের তিনি সালা হলেন, তাহলে বুঝুন যে সে এই পাণ্ডবগণের কত উচ্চ, কিন্তু তার মধ্যে স সখ্য হলেও দাসটাই প্রধান। ভীম হচ্ছেন দাস আরো বেশি, দাস প্রধান সখ্য কম, অর্জুন সখ্য বেশি, দাসটা একটু কম। এই জন্য পাঁচ ভাই মধ্যে ভীমের অপেক্ষাও অর্জুনের একটু শ্রেষ্ঠ আছে। কিন্তু এরপরে এরপরে আছে প্রেমাতুর। প্রেমাতুর মানে কে? উদ্ধব। কেন? তার মধ্যে শান্ত, দাস, সখ্য এই সব আছে। আর সখ্যতা এমন প্রগাঢ় যে তিনি আর এই পাঁচ ভাই মধ্যে থেকে কি অন্য কেউ দ্বারকাবাসীকে তিনি ব্রজেতে পাঠাইতে পারেন না। ব্রজে কাকে পাঠাইবেন? উদ্ধবকে পাঠাবেন। কেন? তিনি প্রেমের একটু আড়াই অক্ষর মধ্যে দু অক্ষর জানেন, আধা অক্ষর জানেন না। উদ্ধব দু অক্ষর জানাতে বলেন যে সে তুমি যাও ওখানে ব্রজেতে দেখে আসো, আর মাতা পিতাকে আর পেশীগণকে সখাগণকে একটু সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব গেলেন, আর সেখানকার নন্দ বাবার বাৎসল্য রস, সখাগণের সখ্য রস, আর গোপীগণের মধুর রস এত উন্নত হিমালয় মতন। তিনি মনে করে যে হিমালয়ের একটি প্রান্তেতে বসে শুধু এইরকম দেখছেন, টুপি মাথা থেকে পড়ে যায়, এমন উচ্চ একটি কণিকা তিনি ব্রজে ধারণ করতে পারেন নাই, কিন্তু ব্রজে গিয়েছিলেন। এই জন্য তাকে প্রেমাতুর ভক্ত বলা হয়। কিন্তু এর উপরে আরো কিছু আছে যা বললাম, এরা এদের মধ্যে কেউ ব্রজেতে এমনকি উদ্ধব রাধা কৃষ্ণ যুগল মূর্তির সেবা তিনি করেন নাই, তার উপাস্যদেরকে এই দ্বারকাধীশ অথবা মথুরেশ কৃষ্ণ তিনি ব্রজে গিয়ে আবার ওখান থেকে চলে আসলেন কৃষ্ণের এই দ্বারকাধীশ মথুরা সেবা করবার, এই কি তাহার স্বর্গগত ভাব? এই জন্য প্রেমাতুর হয়েও তিনি ব্রজেতে থাকতে পারলেন না, ব্রজের একটি কোন একটা তৃণ গুল্মলতা হওয়ার জন্য একটি চেষ্টা মাত্র করেছিলেন। আসাম হৌ চরণ রেণু জুষাম হম শ্যাম বৃন্দাবনে কিমত গুল্মলত ঔষধী নাম যা দুঃসজন স্বজন আর্য পথন চেহিত্বা হে যে মুকুন্দ পদিবেন সুতভি জীবনে। ও আমি ব্রজেতে ঘাস ফুস একটা হয়ে যেতাম, তৃণ হয়ে যেতাম, বৃক্ষ নয়, যাতে গোপীরা নিজে পদধূলিতে আমাকে অভিষিক্ত করে আমার জীবনটাকে ধন্য করে দিবে, আমি ঘাস ফাঁসা হতে চাই। তাই শুধু নয়, বন্দে নন্দ ব্রজে স্ত্রী নাম পাদ রেণু ভবিষ্ণ যা সাং হরি কথো গীত উদাস। আমি গোপীগণের পদধূলি একমাত্র ধূলি কণা আমি হতে চাই, কোনদিন তার চল থেকে যেন বিচ্ছিন্ন না হই। তার একটি ধুলি, একটি ধুলি কোনটি ধুলি? কোটি কোটি গোপীগণ, তার মধ্যে একটা ধুলি শ্রীমতী রাধিকার ধুলি, চরণ ধুলির এক কণা তিনি চাচ্ছেন। ব্রহ্মা তিনি ওখানে যে কোনো কৃষ্ণের সেবকের চরণ ধুলি চেয়েছিলেন, কিন্তু উদ্ধব তা করেন নাই। তদভূরি ভাগ্যমিহ কিমপ জন কোপি অটব্যাম যজ গোকুলেপি কতমাং রজোভিষেকম যজ্জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দ পাদরে যেখানে চাচ্ছেন কার কতমাং কোন একটি ব্রজবাসীগণের চরণ ধুলি চাই, আমি সেখানে একটি পাথর হয়ে জন্মগ্রহণ করতে চাই ব্রজেতে, যদি ব্রজেতে না হয় গোকুলেতেও, যেখানে ওই হাড়ি মেস্তারানি ওই মেলা পরিষ্কার করে দিয়ে পায়ে ধোবার সময় আমার উপরে পায়ে রগড়াবে আর জল দিয়ে, তাহলেও আমার জীবনের সৌভাগ্য হবে। এইরকম হচ্ছে ব্রহ্মা। কিন্তু ইনি কি বলছেন? গোপীগণের একটি চরণ ধেনু যদি আমি পাই আমার জীবন ধন্য হয়ে যায়। এইরকম উদ্ধবকে প্রেমাতুর বললেন, এইনার আরাধ্যকে কৃষ্ণ আর কৃষ্ণের আরাধ্যকে শ্রীমতী রাধিকা ঠাকুরানী, তাহলে বুঝুন যে তার এই সব তারতম্য জানা চাই। এর মধ্যে ভীমকে কোনটা ধরা হবে? দাসরস প্রেমাতুরও ধরা হবে না, প্রেম পর ভক্ত মধ্যে মাত্র মথুরা দ্বারকাতে যেতে পারেন, বৃন্দাবনে তো প্রবেশ করতে পারেন না। আর এই গৌধাম যেখানে সাক্ষাৎ রাধা কুণ্ড সান কুণ্ড সব এই সব গুলি আছে, এখানে কি রকম ভাবে হতে পারে? এই জন্য কৃষ্ণ যখন রাধা কৃষ্ণ যুগল মূর্তি কুমুদ বনেতে দেখাইলেন তখন ইনি দেখলেন, কিন্তু তার অধিকার ছিল না যে দেখবেন, এই জন্য তিনি দেখতে পারেন নাই। কৃষ্ণ দেখান না তা নয়, তিনি দেখতে অধিকার অনুসারে তো প্রেম যদি থাকে তাহলে দর্শন করবে, এই জন্য দর্শন করতে পারে। গৌরচন্দ্রের এই যে সংকীর্তন রাসলীলা ওটা তিনি দেখতে পান নাই। অতএব এই সব বিচার নিয়ে যদি বিচার করা যায় তাহলে দেখতে পারা যে সমুদ্র সেনের কত সৌভাগ্য। যেরকম হয় রাধা কৃষ্ণের নিত্য লীলা, আর সেখানে তো কুমুদ বন রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের লীলা দর্শন করে, আবার মহাপ্রভু লীলা সব উনি দর্শন করছেন। অতএব মহা সৌভাগ্যবান আমরা সমুদ্র সেনের পাদ পদ্মের ধূলিকণা বন্দনা করি এবং তাহাকে পুনঃ পুনঃ বন্দনা করি যে এই সব গুলি ভাব যেন আমাদেরকে দিতে আসে। এই বলে আমার বক্তব্য
সমাপ্ত।
ভীমসেন নামের ঝোলা সংগ্রাম ক্ষেত্রে দেখো উপজেলা ভীমসেন নামের ঝোলা জপছি এখন গদা টদা আর ধরে না। সত্যি সত্যি তো এইরকম হয়েছে কি ভীমসেন? ভীম ভীমই থাকে, সমুদ্র সেন সমুদ্র সেনই থাকবে, তাকে কুমুদ বনে তুললেও সে সখী হবে না। দেখাতে পারেন কোন সখী হয়েছে? কোন শাস্ত্র থেকে দেখাতে পারেন যে কুমুদ বনে গিয়ে কুমুদ সখী হয়ে গেছে কোন সখী?
ভক্তি বিনোদ ঠাকুর থেকে আর কেউ বড় শাস্ত্র নাই পৃথিবীতে।
তিনি বলেছেন কুমুদ বন কিন্তু সখী হয়েছে বলেছেন, হাতির নাদ দেখে পিঁপড়ের পথ সুস্থির করলে হবে? দোকানে গিয়ে নানা রকম মণি রত্ন খচিত সব গহনা পত্র দেখা গেল, দোকানদার মনে করছে এ মস্ত বড় একটা খদ্দের পাওয়া গেছে, ট্যাকে নেই পয়সা, চুপ করে বসে বসে যা দেখাচ্ছে দেখছি। বুদ্ধিমান দোকানদার নয়, আরে এই ট্যাকে পয়সা নেই, একে দেখাও একটা পেতলের গয়না, তা না করে সেখানে ফলাবটি হচ্ছে হরি মণি মাণিক্য ইত্যাদি বর্ণনা দেয়া হচ্ছে, জ্ঞান নেই কিরকম ভাবে বেচাকেনা করতে হয়। আরে ভীমসেন কে এলো কিনা গোপী সাজাতে বলুন তো, কিরকম অজ্ঞানের কথা! নিজেই আবার বললেন, সীনাতে জানকীনাথে অভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, মুখে বললেন কিন্তু কাজে নেই, অন্তরে সেটার স্ফূর্তি নেই। স্বয়ং কৃষ্ণচন্দ্র মহাপ্রভু রূপে তিনি মুরারিগুপ্তকে পারলেন না, সখী বানাতে পারলেন না, শেষকালে বললেন না 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 না, তোমার কে সখী হতে হবে না, তুমি ঠিকই আছো, তুমি হনুমানই থাকো। কাকে কি উপদেশ করতে হয় জ্ঞান নেই যার, তাদের এইরকম ভাবের কথার বর্ণনা। ঝোড়া খুলে দিল একবারে সব বড় বড় দোকানের সব অলঙ্কার গুণ, আরে আছে তার দশটা টাকা কাছি, তার কাছে দেওয়াটা যেমন অনুচিত সেই রকম ওই হাতির নাচ দেখে পিঁপড়ের পথ সুস্থির করলে তো হবে না, যার যেরকম অধিকার তার কাছে সেই রকম ভাবের কথাবার্তা বলাই উচিত। সুতরাং ভীমসেনকে পরাস্ত করতে গিয়ে যদি ভীমসেনের কাছে গোপীদের কথা বলা হয়, নীলনাথ গোপীদের কথা কি শুনবো? মেয়েদের কথা আবার মানুষে শুনে? নিয়ে এসো বড় বড় পালোয়ান, দেখা যাক তাকে কি পাল্টানো যাবে। ভীম ভীমই থাকবে, গোপী গোপী থাকবে। ভীমের যে গৌরব, সে গৌরব কোনোদিন ক্ষুণ্ণ হবে না। গোপীরা কি ভীম হবে? ওইরকম মল্লযুদ্ধ করতে যাবে? গদা ধরবে? তা তাদের দ্বারা হবে না। যার যে অধিকার, সেটা মক ফাইট, দ্যাট ইজ নট পিওর ফাইট। গদা ভাঙতে হবে না, সে কৃষ্ণের গদা ভাঙতে পারে, ভীমের গদা ভাঙতে পারবে না। কৃষ্ণ যে, সে তো লম্পট, সেই জন্য সে গোপীরা তাদের কাছে জয় পায়। কিন্তু প্রকৃতপক্ষে ভীমের কাছে কি কৃষ্ণের জয় হবে, গোপীদের জয় হবে? তা হতে পারে না। ভীমের যে সৌর্য বীর্য, সেই তারা বুঝতেই পারে না। ওদিকে তাদের সব বেচার নেই, খালি লাম্পট্য যত কাজ সেইগুলি তাদের মাথার মধ্যে ঘুরছে। শুনুন শুনুন, এত ব্যাকড হয়ে যাচ্ছেন কেন? মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু কি বলেছেন? তিনি বলেছেন, আশ্লিষ্টবা পাদরতাং পিনুষ্টুমাম, অদর্শনাৎ মর্মাহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট, যথা তথা বা বিদধাতু লম্পট, মত প্রাণ নাথস্তু সৈব না পর। সেই প্রকার গোপীদের স্বভাব, তারা লাম্পটকে খুঁজে বেড়ায়, তাদের কি আর ভীমসেনের দিকে রুচি হবে? সুতরাং ভীমসেনের কাছে সেই গোপীদের কথা বলে ভীমসেনকে পরাজিত করা যাবে না। ভীমসেন সে চিরদিনই তার শৌর্য বীর্যে জয়ী হবে, সর্বশ্রেষ্ঠ আসনে সর্বদাই অধিষ্ঠিত থাকবে। মানসা গল্প চরিত্র
বলের কথা বলেছেন, এটা ঠিক। কিন্তু আমরা শুনেছি যে দ্রৌপদী বলতেন যে সে উঠো, তো উঠতেন, আর বলতো যে সে বসো, তখন বসে দিত, আর গদা ধার উঠিয়ে দিয়ে ফেলে দিত দ্রৌপদী। অথচ যে দ্রৌপদীর নিকটে এইরকম, তাহলে সৌর্য বীজ আর কি বর্ণন করা যাবে? আর কি আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। আমরা আজকে চারটার সময় আমাদের মঠের সভাগৃহেতে বসব। আজ হাম লোক 4 বাজে ওহা পর হরিনাথ হরিনাম কীর্তন নাট মন্দির মে বৈঠেঙ্গে। উই উইল সিট দেয়ার এট অবাউট 4 PM এন্ড আওয়ার মিটিং উইল বি স্টার্টেড এট দ্যাট টাইম। সো ইউ আর অল রিকোয়েস্টেড টু কম এট 4। আপনারা সকালে 4টার সময়তে ওখানে বসবেন। এই সব কথা ওইখানে বিশেষভাবে হবে। আমি দু একটি কথা বলে তারপরে আমার বক্তব্য সমাপ্ত করব। আপনারা এখান থেকে যে গঙ্গা স্নান করতে পারবেন, হরিকথা তো হচ্ছেই, অধিকন্তু গঙ্গা স্নানও করবার সময় হবে। আমরা যদি 12টার মধ্যে পৌঁছে যাই, আপনারা সব স্নান করে আসবেন। আমি দু একটি কথা মাত্র বলি। এই স্থান হচ্ছে জয়দেব গোস্বামী। মহাপ্রভু এখানে সংকীর্তন নিয়ে আসতেন বিরাট ভাবেতে, এখানে অপরাহ্নেতে এখানে সংকীর্তন এসে আসত। নিত্যানন্দ প্রভু ভাবেতে বিভোর হয়ে যেতেন এই স্থানেতে। এই স্থানেতে বাণীনাথ গৌর গদাধর বিগ্রহ স্থাপন করেছেন। এই গৌর গদাধর বিগ্রহ বোধ হয় নদীপ ধামেতে কি অন্যত্র কোথাও এই একটি বিরল। এই বিষ্ণু প্রিয়া এবং মহাপ্রভু দুজন ভজন অপেক্ষা গৌর গদাধরের ভজন অনেক উন্নত। গদাধর পণ্ডিত হচ্ছেন শ্রীমতী রাধিকার স্বরূপ। অতএব গৌর গদাধরের সেবার উৎকর্ষ রয়েছে। এই স্থানেতে জয়দেব গোস্বামী গীত গোবিন্দ রচনা করেছিলেন পূর্ণ। এই রচনা করবার সময়তে তিনি যখন গঙ্গা স্নান করতে যাচ্ছেন ওই সময়তে একটা পদ রচনা করছেন গীত গোবিন্দে। পদ রচনা করতে তাহার কলম তা ওখানে দাঁড় হয়ে গেল, থেমে গেল। When he was writing Git Gobind here, his pen was just stopped and he was thinking what to write more. তিনি চিন্তা করছেন যে আমি কি লিখি। সেখানে লিখতে লিখতে রাসস্থলীতে শ্রীমতী রাধিকার মান হয়ে গেছে। আর সেই সময়তে কৃষ্ণ কোন রকম তাহার মান ভঞ্জনের জন্য তার নিকটে পৌঁছে তার মস্তকটা তার সেখানে দিবেন। কিন্তু জয়দেবের কলম থরথর কাঁপতে লাগলো, বুক কাঁপতে লাগলো। তিনি কিছুতেই লিখতে পারলেন না যে কৃষ্ণ তাহার মস্তক রাধারানীর পাদ পদ্মেতে তিনি প্রণত করেছেন। কেন? গৌরভাব, গৌরভাব। এটা লিখতে পারেন কে? রূপ সনাতন লিখতে পারেন, রঘুনাথ দাস গোস্বামী লিখতে পারেন, কিন্তু জয়দেব মতন, গোবিন্দ মতন, উনার মতন লোক থরথর কাঁপতে লাগলেন। তিনি লিখতে পারলেন না যে রাধারানীর মানকে ভিক্ষা মাংবার জন্য তার পাদ মস্তক তিনি পাদ পদ্মেতে তিনি দিয়েছেন। তিনি হৃদয় ভয় রাখলেন আর ওই বইতে লিখলেন না, তিনি বইটাকে বন্ধ করে দিলেন। আর দড়ি বেঁধে দিয়ে তার স্ত্রী পদ্মাবতীকে বললেন যে সে তুমি এখন রাখো, আমি একটু স্নান করে আসি। তখন তিনি স্নান করতে গিয়েছেন একটি দূর, এখান থেকে প্রায় কত হবে, সামান্য দূর। সেখানে গঙ্গা স্নানেতে তিনি গিয়েছেন। ইতিমধ্যে কৃষ্ণ স্বয়ং জয়দেবের বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি রাস্তা যেতে যেতে আমি ভুলে গিয়েছি, একটা লিখবার ছিল আমার, একটু স্মরণ হয়েছে, আমি লিখে যাই, তুমি বইটা দাও, খাতাটা দাও। তখন তিনি ওই খাতাটাকে ঠাকুর ঘর থেকে বাহার করে তাহাকে দিয়েছেন। ওইখানে বসে তিনি লিখলেন, কি লিখলেন? গর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পাদ পল্লম দা। কৃষ্ণ নিজে লিখে দিলেন, জয়দেব তিনি লিখতে পারেন নাই। তিনি লিখলেন স্মর গর লখণ্ডনম, আমি স্মররূপী গরল বিষ, বিষেতে আমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে, বিরহেতে জর্জরিত হয়ে যাচ্ছি। হে শ্রীমতী, তুমি অনুগ্রহ কর, তোমার মান আমাকে অঞ্জলিতে আমাকে এতে দাও। আর এই আমি মস্তক আর আমার বাঁশি তোমার চরণেতে আমি অর্পণ করছি। এই বলা পরে আর তারপরে লিখে দিয়ে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন তারপরে জয়দেব গোস্বামী স্নান করে আসলেন। তার স্ত্রী বললেন যে আপনি খুব তাড়াতাড়ি করে স্নান করে আসলেন, তো তো তাড়াতাড়ি তো আসি নাই। আরে আপনি এই তো এসেছিলেন মাঝখানে আর কি, বইতে লিখে গেলেন আবার ফের গেলেন আবার চট করে চলে আসলেন। যে তা তো নয়, আমি তো আসি নাই। তা কে আসলো? ওই বইতে যে খাতাতে যে লিখে গিয়েছেন, আমি তো জানি না, আর তো খাতাটা নিয়ে এসো। খাতাটা যখন নিয়ে আসলেন তখন দেখেন কি, যেখানে তার কলম বন্ধ হয়ে গিয়েছিল সেইখানে খুলে দেয় স্বর্ণ অক্ষরেতে, সোনার মতন একবার তো অক্ষর। আর তাতে লেখা আছে কি, স্মর গর লখণ্ডনম মম শিরসি মণ্ডনম। মণ্ডনম মানে কি, ভূষণ, তোমার পাদ পদ্ম আমার মস্তকের ভূষণ। তোমার পাদ পদ্ম আমার মস্তকের ভূষণ হও, এই বলে বাঁশি আর তার মস্তক তার পাদ পদ্মকে তিনি প্রণত করে দিয়েছে। তোমার শিরসি খণ্ডনম দেহি পাদ পল্লম উদার, সেই পাদ পদ্ম তুমি আমাকে প্রদান। এই দেখে তাহার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি তাহার স্ত্রী পাদ পদ্মেতে তিনি প্রণত হলেন। তোমার কত সৌভাগ্য যে আজকে শ্রীকৃষ্ণ স্বয়ং আমার রূপ ধারণ করে এখানে এসে আর লিখে গেলেন আমার হৃদয়ের ভাব, আর তুমি তাহাকে দেখেছ, তার সঙ্গে কথা বলেছ, আর আমার এই সৌভাগ্য হয় নাই। এই বলে ক্রন্দন করতে করতে তিনি মূর্ছিত হয়ে গেলেন। এই হচ্ছেন জয়দেব গোস্বামী। তার মনের ভাব যা লিখতে পারেন, কৃষ্ণ স্বয়ং এসে তাহার জন্য তাহার হয়ে হাত দিয়ে আর তার তিনি লিখে দিয়ে গেলেন। এই যদি কৃষ্ণ ভজনতে যদি কারো রুচি হয়, যদি হরিস্মরণে সরসঙ্গ মন কলাস বিলাস কুতূহলম মধুর কোমল কান্ত পদাবলী শুনু জয় দেব সরস্বতী। যদি ভজন করবার লালসা থাকে কৃষ্ণের রাগা রাগ সমেত, যদি ছেড়াবাস ব্রজভূষ রাগং রাগ পূর্বক জন্মে জন্মেতে যদি বৃন্দাবনেতে থাকবার যদি অভিলাষ হয়, তাহলে কি করবে? তাহলে জয়দেব গোস্বামীর এই গীত গোবিন্দ পড়বে, লিখবে, অনুশীলন করবে। কোথায়? ওই রকম বৈষ্ণবের নিকটে। রাগানুগীর পরম রসিক তত্ত্ববিদ বৈষ্ণবের নিকটেতে গীত গোবিন্দ পড়বে, তাহলে কি হবে? হৃদয় সরস হবে। যদি এইরকম না হয়, তাহলে রূপ গোস্বামী তাহার উপদেশের সারেতে তিনি কি বলছেন? তন্নাম রূপ চরিতাদি সুকৃতানুক্রমেণ রসেন মনসা নিয়োজ্য তিষ্ঠন ব্রজে তদানুরাগী জনানুগামী কালম নয়েদ ইখিলাম অত্যুপদেশ। সমস্ত উপদেশের সার কি? সার বৃন্দাবনেতে যাবে একান্তিক বৈষ্ণব অনুরাগী বৈষ্ণবদের অনুগত হয়ে নিরন্তর কৃষ্ণ নাম করবে, আর মনেতে কৃষ্ণের লীলাগুলি স্মরণ করবে, গুরু বৈষ্ণবের একান্তিক অনুসরণ করে দিয়ে তাহার পাদপদ্মেতে অনুগত হয়ে এইসবই করবে। এই সমস্ত উপদেশের এই সার। মনটাকে কৃষ্ণ কথা আর জিহ্বাটাকে কৃষ্ণ নামেতে নিযুক্ত করে দিয়ে ব্রজবাসী গণের রূপ সনাতন অথবা এদের লাইনেতে থেকে যার ভজন করছে ও অনুগত হয়ে যদি করে আর ওইসব লীলা চিন্তন করে, এই সমস্ত ভজনের সার। এই জন্য যদি মন যদি থাকে যে সে কৃষ্ণের লীলা কৌতূহল মধ্যে আমি প্রবেশ করব, চিত্তটা আমার সরস হবে, যদি মহাপ্রভু বিচার তাহার যে কিসের জন্য জগতে এসেছিলেন এইসব জানবার যদি কৌতূহল হয়, তাহলে অবশ্যই গীত গোবিন্দ জয়দেব গোস্বামীর অনুশীলন করবে। আমি এই বলে সংক্ষেপে আমার সমাপ্ত করছি বক্তব্য। আমরা ওইখানে আমাদের পালকি এসব এখান থেকে উঠাও তো, আর আপনারা এখান থেকে সিধা আমরা চলে যাবো।